নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, জীবনবাণীর আলোচনার সম্ভার নিয়ে আমরা উপস্থিত। সময় হয়ে গিয়েছে, আর দেরি নয়, আপনার হৃদয় দুয়ার খুলে শ্রবণ করুন জীবনবাণী। পবিত্র বাইবেল হল ঈশ্বর নিঃস্বসিত পুস্তক ও সাধুগণের লেখা। বাইবেল হল জীবন্ত ঈশ্বরের বাক্য, জীবনদায়ী কথা। বাইবেল প্রাণ ও আত্মার স্বাস্থ্যজনক। বাইবেল পরম অনুগ্রহের বাক্য, সুন্দর বিশ্বাসের বার্তা। পবিত্র বাইবেল সুপথ দেখায়, অন্ধকারের মাঝে পথ প্রদর্শক। প্রিয় শ্রোতা বন্ধু, আর দেরি নয়, শুনুন বাইবেলের নিগূঢ় তত্ত্ব।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আমরা আদিপুস্তকে 32 অধ্যায় এসে পৌঁছালাম। এই অধ্যায় আমরা দেখব যাকব দীর্ঘ 20 বৎসর পর নিজ দেশে ফিরছেন। শুনলে মনে হয় কত আনন্দ, এতদিন পর বাড়িতে যাচ্ছি, কিন্তু ঠিক তেমনটি নয়। বিপরীত ছবি দেখব, সতর্কতার পদক্ষেপ, অজানার সাথে মল্লযুদ্ধ, ভাইয়ের সাথে পুনর্মিলন। বাইবেলে মোট 1189টি অধ্যায়ের মধ্যে অনেকগুলো অধ্যায় বিশেষ অধ্যায় বলে পরিচিত এবং আদিপুস্তক 32 অধ্যায় তেমনি একটি অধ্যায়। আর বাইবেলে যাকব এক অদ্ভুত চরিত্র, মায়ের আদরের সন্তান কিন্তু মনে দুষ্টামি ভরা, সুযোগ অন্বেষী ও চতুর। প্রথমে ভাইকে বলিয়ে নিলেন যে জ্যেষ্ঠ অধিকার সে পাবে, বাবাকে ঠকিয়ে জ্যেষ্ঠের যে আশীর্বাদ তা হরণ করলেন, বড় ভাইয়ের ভয়ে মামার বাড়ি পালাল, এক দুদিন নয় দীর্ঘ 20 বৎসর দাসত্ব করল, তথাপি ঈশ্বর তাকে কিন্তু বর্ধিষ্ণু করলেন। অবশেষে আবার মামার ভয়ে সে পালাল। আবার কিন্তু এবারে দেখব ছবিটা অন্যরকম। মামার বাড়ি আসার সময় সে কেবল একা, 20 বৎসর পর বাড়ি ফিরছে বিরাট পরিবার, 2 স্ত্রী 2 দাসী, 11 পুত্র 1 কন্যা, বিরাট পশুপাল ও বহু দাস। মামার ভয়ে পালাবার সময় মামা ধরে ফেললেন, কিন্তু ঈশ্বর রক্ষা করলেন, এর আগের অনুষ্ঠানে আমরা শুনেছি। যাত্রা শুরু করে নূতন ভয় দেখা দিল বড় ভাই। যাকবের মনে বল জোগানোর জন্য ঈশ্বরের দূতের সাথে যুদ্ধ করে জয়লাভ করলেন, কিন্তু যেন গর্ব না করেন ঈশ্বর তাকে খোঁড়া করে দিলেন। যাকবের যাত্রা থামল না, কেননা ফিরবেন কোথায়, সুতরাং যাত্রা শুরু হল, যাকব আগে বাড়লেন। যাকবের জীবনের আজকের সমস্যা আমরা দেখব 32 অধ্যায় প্রথম কয়েকটি পদ আমরা পাঠ করি। লেখা আছে এখানে, আর যাকব আপন পথে অগ্রসর হইলে ঈশ্বরের দূতগণ তাহার সঙ্গে সাক্ষাৎ করিলেন। তখন যাকব তাহাদেরকে দেখিয়া কহিলেন, এ ঈশ্বরের সেনাদল, অতএব সেই স্থানের নাম মহনাইম, 2 সেনাদল রাখিলেন। তাহার পর যাকব আপনার অগ্রে সেইর দেশের ইদম অঞ্চলে তাহার ভ্রাতা এশোর নিকটে দূতগণকে পাঠাইলেন। তিনি তাহাদেরকে এই আজ্ঞা করিলেন, তোমরা আমার প্রভু এশোরকে বলিবে, আপনার দাস যাকব আপনাকে জানাইলেন, আমি লাবণের কাছে প্রবাস করিতেছিলাম, এ পর্যন্ত অবস্থিতি করিয়াছি, আমার গরু গর্ধব মেষপাল ও দাস দাসী আছে, আর আমি প্রভুর অনুগ্রহ দৃষ্টি পাইবার জন্য আপনাকে সংবাদ পাঠাইলাম। পরে দূতগণ যাকবের নিকটে ফিরিয়া আসিয়া কহিল, আমরা আপনার ভ্রাতা এশোর কাছে গিয়াছিলাম, আর তিনি 400 লোক সঙ্গে লইয়া আপনার সহিত সাক্ষাৎ করিতে আসিতেছেন। তখন যাকব অতিশয় ভীত উদ্বিগ্ন হইলেন, আর যে সকল লোক তাহার সঙ্গে ছিল তাহাদিগকে ও গোমেষাদি সমস্ত পাল ঔষ্ট্রগণকে বিভক্ত করিয়া 2 দল করিলেন, কহিলেন, এসেও আসিয়া যদ্যপি 1 দলকে প্রহার করেন, তথাপি অন্য দল অবশিষ্ট থাকিয়া রক্ষা পাইবে। তখন যাকব কহিলেন, হে আমার পিতা অব্রাহামের ঈশ্বর ও আমার পিতা ইশাকের ঈশ্বর, তুমি সদাপ্রভু আপনি আমাকে বলিয়াছিলে, তোমার দেশে জ্ঞাতিদের নিকটে ফিরিয়া যাও, তাহাতে আমি তোমার মঙ্গল করিব। তুমি এই দাসের প্রতি যে সমস্ত দয়া ও যে সমস্ত সত্যাচরণ করিয়াছ, আমি তাহার কিছুই যোগ্য নই, কারণ আমি নিজ যষ্টিখানি লইয়া এই জর্দন পার হইয়াছিলাম, এখন 2 দল হইয়াছি, বিনয় করি আমার ভ্রাতার হস্ত হইতে, এসৌর হস্ত হইতে আমাকে রক্ষা করো, কারণ আমি তাহাকে ভয় করি, পাছে সে আসিয়া আমাকে ছেলেদের সহিত মাতাকে বধ করে। তুমি তো বলিয়াছ আমি অবশ্যই তোমার মঙ্গল করিব, এবং সমুদ্র তীরস্থ যে বালি বাহুল্য প্রযুক্ত গণনা করা যায় না তাহার ন্যায় তোমার বংশ করিব। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আসুন ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমা পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, এই সুন্দর সময় সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ তোমার কাছে আসা, যে আমাদের জীবনে আশীর্বাদের কারণ তা আমরা উপলব্ধি করেছি আমাদের জীবনে, যখনই তোমার কাছে এসেছি তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়েছ, অনুপ্রেরণা দিয়েছ, উৎসাহিত করেছ, এবং আমাদের জীবনের সমস্যা দুঃখ কষ্টের উপরে জয়লাভ করার জন্য যে বাক্যের শক্তি অনুগ্রহ প্রয়োজন তা দ্বারা তুমি আমাদেরকে সর্বদা ঘিরে রেখেছ। আজও প্রভু তুমি তোমার আত্মা দ্বারা তোমার সেই জীবন্ত বাক্যকে প্রকাশ করো, যেন আমরা যেন আর সেইভাবে না চলি যেমনভাবে আমাদের জীবনে দুঃখ আসে, কিন্তু তোমার ইচ্ছামতো পথে চলতে পারি, এমন তুমি দয়া করো। আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, তাদের পরিবারের কার্যস্থানে, তাদের পড়াশোনায়, তাদের শরীর স্বাস্থ্যে, তাদের সর্ব অবস্থা যেন তারা তোমার উপরে নির্ভর করে এগোতে পারেন। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা তোমাকে দান করে প্রার্থনা যিশুর নামে চাইলাম, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের আদিপুস্তক তার 32 অধ্যায় থেকে আলোচনা করছি। আর আমরা প্রথম 12 পদ পাঠ করে দেখলাম, লাবণ মামা ফিরে গেছে, চুক্তি অনুযায়ী আর তাড়া করে আসবে না, কিন্তু যাত্রার জন্য আগাতেই সামনে ওরা কারা? যাকব ভেবেছিলেন হয়তোবা আবার বাধা, যাকব চিনলেন যে ওরা ঈশ্বরের দূত দল, যাকবের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। যাকব বললেন, এ তো ঈশ্বরের সেনাদল, সুতরাং এই স্থানের নাম মহনৈম, দুই সেনাদল থাকবে। ঈশ্বর যাকবকে জানিয়ে দিলেন যে এখন আমি সরাসরি তোমার ভার নিলাম। যাকব আগে চতুর ছিলেন, এখন লাবণের কাছ থেকে ফেরার পর আরও চতুর হয়েছেন। তা তো হবেই, দীর্ঘ 20 যাবৎ লাবণ মামার কলেজে পাঠাভ্যাস করেছেন। লাবণ কেবল চতুর নয়, মহাচতুর, তা না হলে 20 10 যাকবকে ঠকিয়েছেন। এখন যাকবের 20 পূর্বের কথা স্মরণ হচ্ছে। আমরা একটা কথা মনে রাখব যে আমরা যেমন বুনব তেমন কাটব। যাকবও তার দাদাকে ঠকিয়েছিল, এমনকি তার বাবাকেও ঠকিয়েছিল, আর তাই ঈশ্বরও তার শাস্তি তার উপরে এনেছিলেন। আর আমরা দেখি যে যাকব 20 আগে যে অন্যায় করেছিলেন তা তার মনে পড়ে গেল। যখন বড় ভাই এসেও যাকবকে বধ করার জন্য স্থির সিদ্ধান্ত নিয়েছিলেন, যাকব ভাবলেন কি জানি এখনও হয়তো সেই রাগ আছে। এই কথা ভেবে কয়েকজন দাসকে আগে আগে এসোর কাছে পাঠালেন, আর দাসদের বলে দিলেন, তোমরা আমার ভাই এসোর সাথে সাক্ষাৎ করে এই কথাই বলবে, আপনার দাস যাকব এই সংবাদ দিয়েছেন যে তিনি দীর্ঘকাল লাবণের কাছে প্রবাস করার পর এখন দেশে ফিরে আসছেন। তোমরা বলবে যে আমার গরু, গর্ধব, মেষপাল ও দাস দাসী প্রচুর আছে। এ কথাগুলো বলার কারণ এই, যাকব এসোর বোঝাস্বরূপ হবেন না, কেননা তাঁর সম্পদ ও সম্পত্তি প্রচুর। তোমরা বলবে এখন তিনি আপনার অনুগ্রহ দৃষ্টি পাবার জন্য আমাদের পাঠালেন। কিছুদিন পর দাসেরা ফিরে এসে যাকবকে যে সংবাদ দিলেন তাতে আনন্দ হওয়ার পরিবর্তে যাকবের ভয়ে বুক কেঁপে উঠল। দাসেরা সংবাদ দিল, আপনার ভাই 400 নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে এগিয়ে আসছেন। যাকব খুবই উদ্বিগ্ন, ভীত হয়ে উঠলেন, এখন আমি কিভাবে আগাব? আর যাকব তাঁর দাস দাসী লোকজন ও পশুপাল দুই দলে ভাগ করলেন আর বললেন, এসেও যদি এক দলকে আক্রমণ করে অপর দল পালাতে পারবে। আমরা অনেকেই এই রকম যাত্রাকালে প্রার্থনা করি, মুখে বলি সব ঈশ্বরকে সঁপে দিয়েছি, অথচ সামান্য কিছু অসুবিধা দেখা দিলেই ভয় পাই, কি হবে, কি করি। যাকব তো আমাদের মতো মানুষ ছিলেন, সুতরাং তাঁরও ভয় হওয়া স্বাভাবিক। তাছাড়া 20 আগে তাঁর জীবনের ঘটনাগুলো মনে পড়লে কিভাবে দাদাকে ও বাবাকে ঠকিয়েছিল তার মন ভারাক্রান্ত হয়েছিল। এখন সংবাদ যে 400 নিয়ে ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে আসছেন এসেও, অনন্য পায় যাকব সদাপ্রভুর চরণে পড়লেন। তিনি বললেন, হে পিতা অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, আপনি আমাকে বলেছিলেন, যাকব তুমি নিজ দেশে ফিরে যাও, আমি তোমার মঙ্গল করব। তুমি তোমার এই অধম দাসের প্রতি যে সকল অনুগ্রহ করেছ আমি তার এতটুকুর যোগ্য নয়। একটা বিষয় লক্ষ্য করেছেন কি? এ যাবৎকাল যাকবকে একবারও এ কথা উচ্চারণ করতে শুনিনি, আমি অনুগ্রহ পাওয়ার যোগ্য নয়। আজ যাকব অনুভব করেছেন যে তিনি পাপী। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এমন অনেক ঘটনা আসে যখন আমরা বুঝতে পারি যে আমরা পাপী হলেও করুণাময় পিতা ঈশ্বর আমাদের প্রতি করুণা করেছেন এবং তার অনুগ্রহ দান করেছেন। পবিত্র বাইবেল পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলেছে, ধার্মিক কেহ নাই, একজনও নাই, সকলে পাপ করিয়াছে, ঈশ্বরে গৌরব বিহীন হইয়াছে। ছাড়া পাব কি করে? কিন্তু ধন্য পিতা, ধন্য তিনি, আমাদের জন্য পাপ মুক্তির উপায় করেছিলেন। বাইবেলের নতুন নিয়মে রোমীয়দের প্রতি পত্রে 6:23 পদে সাধু পৌল লিখেছেন, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশুখ্রিস্টে অনন্ত জীবন। যাকব যখন ঈশ্বরের অনুগ্রহ অনুভব করলেন তখন এই কথা বললেন, কেননা আমি নিজ যষ্টিখানি লইয়া এই জর্দন পার হইয়াছিলাম। যাকবের স্মরণে আসছে একা, একেবারে একা হাতে একটা লাঠি নিয়ে তিনি জর্দন পার হয়ে চলেছেন এক অজানার উদ্দেশ্যে। কেউ জানে না কি আছে তাঁর জন্য। আজ 20 বৎসর পর যাকব ফিরছেন তাঁর সঙ্গে দুটো দল, প্রত্যেক দলে উট, গর্দভ, হাজার হাজার মেষপাল ইত্যাদি, এবং তাঁর স্ত্রী পুত্রকন্যারা। এ হল আজকের যাকবের ছবি। যাকব ঈশ্বরের চরণ নিজেকে রাখলেন ও কাতর বিনতি রাখলেন। তিনি মন খুলেই তাঁর সকল কথা জানালেন। তিনি বললেন, আমি এসৌকে ভয় করি, কেননা এসৌ হয়তো তাঁর স্ত্রী ও পুত্রদের বধ করবে এবং তাঁকেও বধ করবে। আদিপুস্তক তার 32 অধ্যায় 13 থেকে আমরা 23 পদের ঘটনা দেখি, যে এসৌর সাথে সম্মুখাসম্মুখি হওয়ার জন্য প্রস্তুতি। যাকব তার ভাইকে কিছু উপঢৌকন পাঠানো উপযুক্ত মনে করলেন এবং তার বিশাল পশুপাল থেকে 200 ছাগি, 20টা ছাগল, 200 মেষি, 20টা মেষ, 30টা দুগ্ধবতী উট, 40টা গাভী, 10টা বৃষ, 20টা গর্ধপী, 10টা গর্ধব শাবক, এই সব নিয়ে নিজের একজন বিশ্বস্ত দাসের হাতে দিয়ে আগে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, আমার ভাই এসৌর সাথে দেখা হলে তিনি যখন জিজ্ঞাসা করবেন এসব কার, তোমরা বলবে যে আপনার দাস যাকবের এবং আমাদের প্রভু এসৌর জন্য পাঠিয়েছেন, তিনি পশ্চাতে আসছেন। এরপর যাকব ওই প্রকার আরও 2 দল, অর্থাৎ মোট 3 দল পর পর পাঠালেন। যাকব নিশ্চিত হলেন যে এবার ভাই এসৌ শান্ত হবেন। সন্ধ্যা হলে পর যাকব 2 স্ত্রী 2 দাসী ও 11টা সন্তান নিয়ে যব্বক নদী পার হলেন। এইভাবে যাকবের সব কিছু পার হয়ে গেলেন এবং পার করে নিলেন। যে স্থানে যাকব যব্বক নদী পার হলেন, স্থানটা খুবই নির্জন, নিরিবিলি। আদিপুস্তক তার 32 অধ্যায় 24 থেকে 30 পদ আমি পাঠ করতে চাই। লেখা আছে, আর যাকব তথায় একাকী রহিলেন এবং এক পুরুষ প্রভাত পর্যন্ত তাহার সহিত মল্লযুদ্ধ করিলেন, কিন্তু তাহাকে জয় করিতে পারিলেন না দেখিয়া তিনি যাকবের শ্রোণীফলকে আঘাত করিলেন। তাহার সহিত এইরূপ মল্লযুদ্ধ করাতে যাকবের উরু ফলক স্থানোচ্যুত হইল। পরে সেই পুরুষ কহিলেন, আমাকে ছাড়ো, কেননা প্রভাত হইল। যাকব কহিলেন, আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না। পুনশ্চ তিনি কহিলেন, তোমার নাম কি? তিনি উত্তর করিলেন, যাকব। তিনি কহিলেন, তুমি যাকব নামে আর আখ্যাত হইবে না, কিন্তু ইসরায়েল, ঈশ্বরের সহিত যুদ্ধকারী নামে আখ্যাত হইবে, কেন তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ। তখন যাকব জিজ্ঞাসা করিয়া কহিলেন, বিনয় করি আপনার নাম কি বলুন? তিনি বলিলেন, কি জন্য আমার নাম জিজ্ঞাসা করো? পরে তথায় যাকবকে আশীর্বাদ করিলেন। তখন যাকব সেই স্থানের নাম পনুয়েল, ঈশ্বরের মুখ, রাখিলেন, কেন তিনি কহিলেন, আমি ঈশ্বরকে সম্মুখাসম্মুখি হইয়া দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল। পরে তিনি পনুয়েল পার হইলে সূর্যোদয় হইল আর তিনি উরুতে খোঁড়াইতে লাগিলেন। এই কারণ ইসরায়েল সন্তানেরা অদ্যাপি শ্রোণীফলকের উপরিস্থ উরুসন্ধির শিরা ভোজন করে না, কেননা তিনি যাকবের শ্রোণীফলক অর্থাৎ উরুসন্ধির শিরা স্পর্শ করিয়াছিলেন। আমরা দেখতে পেলাম এই পাঠে যে রাত্রের আধার নেমে এলো, যেদিন বাড়ি থেকে বার হয়ে পদ্মনারামে যাত্রা করেছিলেন, সেই রাত যাকবের জীবনের প্রথম রাত একলা। আর রাত্রিতে ক্লান্তিতে গভীর ঘুমে ঢুলে পড়েছিলেন, আর সেই দিন রাত্রে স্বপ্ন স্বর্গের সিঁড়ি ও স্বর্গের দূতদের স্বপ্নে দেখে নিলেন। কিন্তু আজকের এই রাত যেন বেশি নিঝুম, যবক নদীর কুল কুল ধ্বনিও যেন তার কাছে গর্জনের মতো মনে হচ্ছিল। গা ছমছম করছে, নিদ্রা চলে গেছে। যাকব চিন্তা করছেন, আমার পশ্চাতে মামা লাবণ, বৃদ্ধ হলেও শক্তি ও পরাক্রমে তার সাথে পেরে উঠব না। সামনে ভাই এসেও সেই একই অবস্থা, শক্তি ও পরাক্রমে পেরে উঠব না। যাকবের শরীর যেন শিউরে উঠে, যাকব দ্বিগুণ বিশ্বাস বৃদ্ধি করতে চান, হাঁটুর উপর পড়েন, অব্রাহামের ঈশ্বর, ইশাকের ঈশ্বর। যাকব জোর দিয়ে বলতে পারেন, তুমি আমারও ঈশ্বর, কেননা তাহলে বেথেলে তুমি আমাকে আশীর্বাদ দিয়েছ, বৃদ্ধি দিয়েছ, আবার তুমিই বলেছ নিজ দেশে ফিরে যাও, এখন তুমিই আমাকে রক্ষা করবে। যাকবের মল্লযুদ্ধ বিষয় নানা মত ও নানা সমালোচনা আছে। প্রশ্ন উঠছে, মল্লযুদ্ধে যদি করবেন তাহলে কার সাথে করলেন? ঈশ্বর? ঈশ্বর তো আত্মা, বাতাসের সাথে তো লড়াই করা যায় না। আমরা আমাদের আলোচনায় কোনো প্রকার তর্কের মধ্যে যাব না, বাইবেল তর্কের জন্য নয়। সহজ ও সরল বিশ্বাসে ঈশ্বরের বাক্য বিশ্বাস করে নেওয়াটাই ঠিক। আমি বলি মল্লযুদ্ধ নিশ্চয়ই করেছিলেন। আপনি বলবেন লোকটি কে? আমি বলব তিনি ছিলেন ঈশ্বরের আত্মা ও প্রতিনিধি যীশুখ্রিস্ট। আশ্চর্য লাগে তাই না? আসুন আমরা বাইবেলের পুরাতন নিয়মে হোসেয় ভাববাদী পুস্তকের 12 অধ্যায় 1-5 পদ পাঠ করি। কি লেখা আছে জানেন? শুনুন মন দিয়ে। ইফ্রাইম মিথ্যা কথায় ও ইসরায়েল কুল ছলনায় আমাকে বেষ্টন করে, এবং যিহুদা এখনও ঈশ্বরের কাছে বিশ্বস্ত পবিত্রতমের কাছে চঞ্চল। ইফ্রাইম বায়ুভক্ষণ করে ও পূর্বীয় বায়ুর পশ্চাতে দৌড়িয়ে যায়, যে সমস্ত দিন মিথ্যা কথা উপদ্রব বৃদ্ধি করে। তাহারা অসুরের সহিত নিয়ম স্থির করে এবং মিশরে তৈল নিত হয়। আর যিহুদার সহিত সদাপ্রভুর বিবাদ আছে, তিনি যাকবকে তাহার পথানুসারে দণ্ড দিবেন, তাহার কার্যানুযায়ী প্রতিফল দিবেন। জরায়ুর মধ্যে সে আপন ভ্রাতার পাদমূল ধরিয়াছিল, আর বয়সকালে ঈশ্বরের সহিত যুদ্ধ করিয়াছিল। হাঁ, সে দূতের সহিত যুদ্ধ করিয়া বিজয়ী হইয়াছিল, সে তাহার নিকটে রোদন ও বিনতি করিয়াছিল। সে বৈথেলে তাহাকে পাইয়াছিল, তিনি সেখানে আমাদের সহিত আলাপ করিলেন। সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, সদাপ্রভু তাঁহার স্মরণীয় নাম। যাকব সারারাত্রিব্যাপী সেই অজানা স্বরদূতকে আটকে রাখলেন। না, কোনো মতে আমি তোমাকে যেতে দেব না যতক্ষণ না আমায় আশীর্বাদ করবেন। স্বর্গদূত যাকবকে বললেন, দেখো প্রভাত হয়ে এলো, এখন আমায় যেতে দাও। যাকব তাকে আরও জড়িয়ে ধরেন, না আমি ছাড়ব না। স্বর্গদূত যাকবকে প্রশ্ন করলেন, তোমার নাম কি? যাকব উত্তর দিলেন, যাকব। আর দূত বললেন, তোমার নাম আর যাকব থাকবে না, তুমি ইসরায়েল নামে আখ্যাত হবে, অর্থাৎ ঈশ্বরের সহিত যুদ্ধকারী। তুমি আজ এই যুদ্ধে জয়ী হলে। যাকব প্রশ্ন রাখলেন, আপনার নাম কি বলুন? কিন্তু স্বর্গীয় দূত উত্তর দিলেন, তুমি আমার নাম কেন জিজ্ঞাসা করছ? আমি তোমাকে আশীর্বাদ করছি। যাকবকে ইতিপূর্বেই আঘাত করে তার উরু ফলক, বা ইংরেজিতে যাকে বলে থাই, তার জোড়ন স্থান চ্যুত করে দিয়েছিলেন। আমি জানি না আপনি কোনোদিনও মল্লযুদ্ধ দেখেছেন কি না। আমি দেখেছি, কি বিভৎস দৃশ্য, দেখে ভয় পেয়ে যাই। দুটি গন্ডারের মতো চেহারার মানুষ ঘেরার মধ্যে এসে বন্ধুত্বপূর্ণ হাত মিলালেন। এরপর শুরু হলো লড়াই, আর আমি দেখেছি যে লোক দুটোর চেহারা এমনই। আমি ভাবছিলাম কোনো ক্রমে যদি ওদের কেউ একজন গড়িয়ে এসে আমার উপরে পড়ে, তাহলে আমার চেহারা চকিতে একেবারে রুটির মতন হয়ে যাবে। ইতিমধ্যে দেখলাম দুই মল্লযোদ্ধার মধ্যে একজন অন্যজনকে দুই হাতে ধরে মাথার উপরে তুলে ধরেছে এবং অক্লেশে ছুঁড়ে ফেড়া সেই ঘেরার বাইরে ফেলে দিল। আমি তখনই ভাবলাম, এরকম হলে যাকবের উরুফলক যে স্থান চ্যুত হবে, এতে আশ্চর্য হবার কিছু নেই। স্বর্গদূত যখন বলছেন প্রভাত হয়ে এলো, আমাকে ছাড়ো, তখন কিন্তু যাকব মল্লযুদ্ধ করছেন না, কিন্তু তাকে জড়িয়ে রয়েছেন। ছোট ছেলেমেয়েরা যেমন প্রিয়জনদের জড়িয়ে ধরে বলতে থাকে যেতে দেব না, ঠিক তেমনিভাবে যাকব স্বর্গদূতকেও জড়িয়ে ধরে আছেন। আর যাকবের নাম পরিবর্তন করলেন। স্বর্গদূত যাকবকে আশীর্বাদ করে বললেন, আজ থেকে তোমার নামও পরিবর্তন করলাম, এখন থেকে তোমাকে ইসরায়েল, ঈশ্বরের সাথে যুদ্ধকারী বলা হবে। যাকব দেখলেন যাকে জড়িয়ে ধরেছিলেন তিনি নেই। যাকব চলতে চেষ্টা করলেন, কিন্তু বুঝলেন পায়ের জখমটা তাকে পীড়া দিচ্ছে। ঈশ্বর যাকবকে তার বশে আনবার জন্যই মার দিয়েছিলেন, তথাপি তিনি হার মানতে চাননি। একটা ছোট ছেলেকে তার মা সাজা দিয়ে বলেছিল, ঘরের কোণে গিয়ে চুপ করে বসে থাকো। অনেকক্ষণ পর ঘরের মধ্যে আওয়াজ শুনে মা রান্নাঘর থেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বসে আছো? সে জবাব দিল, হ্যাঁ মা, তবে দাঁড়িয়ে বসে আছি। যাকব ওই স্থানের নাম পনুয়েল রাখলেন, আর নামের অর্থ হল ঈশ্বরের মুখ, যেমন নাম রেখেছিলেন বেথেল, ঈশ্বরের গৃহ। যাকবের চরিত্র বড় অদ্ভুত চরিত্র। যৌবনে মায়ের আঁচল ঢাকা সন্তান, হারণে পৌঁছালেন কর্মঠ চতুর ব্যক্তি, পলায়নের সময় ঈশ্বর তার সাথী, এখন আরও কত দেখব। যাকব একেবারে দুর্বল ব্যক্তি ছিলেন না, যথেষ্ট শক্তিমান পুরুষ ছিলেন, শারীরিক শক্তি যথেষ্ট ছিল, কিন্তু এখন ঈশ্বরের একটা অঙ্গুলি চালনায় যাকবের অসহায় অবস্থা পা খোঁড়া হয়ে গিয়েছে। তবে যুদ্ধ করে নতুন নাম লাভ করেছেন ইসরায়েল। আর একটা কথা বলে আমি শেষ করতে চাই আজকে, যে যাকব আদিপুস্তক 32:30 বলেছেন, আমি ঈশ্বরকে সম্মুখাসম্মুখী হইয়া দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল। ঈশ্বরকে সম্মুখাসম্মুখী দেখার বিষয়টা শাস্ত্রে বিভিন্নভাবে দেখতে পাই। যাত্রাপুস্তক তার 33:20 ঈশ্বর মসীকে বলেছিলেন, তুমি আমার মুখ দেখিতে পাইবে না, কারণ মনুষ্য আমাকে দেখিলে বাঁচিতে পারে না। তবে মসী ঈশ্বরের প্রতাপের জ্যোতি দেখেছিলেন, তাই তার পক্ষে যথেষ্ট হয়েছিল। যাকব ঈশ্বরের দূতের সাথে মল্লযুদ্ধ করেছিলেন। বাইবেলের নতুন নিয়মে 2 কুরিন্থ 4:6 লেখা আছে, যেন যীশুখ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায়। আর যোহন লিখিত সুষমাচারে 1:18 লেখা আছে, ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, একজাত পুত্র যিনি পিতার ক্রোড়ে থাকেন তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন। আসুন সেই যীশুর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে দেখি এবং তার বাক্যের মধ্যে দিয়ে আমরা প্রভু যীশুকে এবং ঈশ্বরকে দেখি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
তাহার সজন করি নামে স্মরণ বুঝি তাহি তাহার সজন করি নামে স্মরণ বুঝি তাহি তাহার সজন করি
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা জীবনবাণী অনুষ্ঠানটি শুনলেন। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। যেন আমাদের সঙ্গে পত্রের মাধ্যমে যোগাযোগের জন্য ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে বন্ধু, ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।